بلغ الاولى بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا علیہ والہ. بلغ الاولى بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا علیہ والہ. حدیث پاٹھے راشور. প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্য। আমরা জানি যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি, আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। বলগ আলউলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগ আলউলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের সপ্তবিংশ পর্বে আজ আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর রোগ নিরাময় ও রোগী দেখতে যাওয়া প্রসঙ্গের 1094 থেকে 1112 প্রসঙ্গ রোগ নিরাময়। হাদিস 1094, আল্লাহ প্রতিটি রোগের নিরাময় পাঠিয়েছেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 1095। বিশ্বাস বা ইমানের পর তোমার প্রতি স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 1096। তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, অতএব শরীরের হক ঠিকভাবে আদায় করো। বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারি। হাদিস 1097। মানুষ সাধারণভাবে আল্লাহ প্রদত্ত দুটি নিয়ামত, স্বাস্থ্য ও সম্পদের ক্ষেত্রে সময় ও অর্থের সবচেয়ে বেশি অপচয় করে, ফলে যতটা ইবাদত করা উচিত ছিল তা করতে সে ব্যর্থ হয়। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারি। হাদিস 1098। যখন আল্লাহ কোনো বিশ্বাসীকে দৈহিক রোগ ব্যাধি দেন, সুস্থ অবস্থায় সে যে কাজ বা আমল করত অসুস্থতার পুরো সময়টাতে তার আমল নামায় সে নেকিগুলোই লেখা হতে থাকবে। আল্লাহ তাকে নিরাময় করলে তিনি তাকে সকল গুনাহ থেকে মুক্ত করে দেন, আর যদি মৃত্যু দান করেন তবে তাকে ক্ষমা করে দেন। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারি হাকিম। হাদিস 1099। যখন কোনো বিশ্বাসী বিপদ আপদ, রোগ শোক, দুঃখ কষ্ট, দীর্ঘমেয়াদী ব্যথা বেদনা, আঘাত দুর্ঘটনা, দুর্বলতায় আক্রান্ত হয়, তখন আল্লাহ এগুলোকে তার গুনাহর কাফফারা করে দেন যদি সে ধৈর্য ধরে। বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম আহমদ মুফরাদ। হাদিস 1100। আল্লাহ বলেন, হে মানুষ, আমি যখন তোমার সবচেয়ে প্রিয় দুটি জিনিস, দু চোখ তোমার কাছ থেকে নিয়ে নিই, আর দৃষ্টিশক্তি হারানোর পরও তুমি যখন ধৈর্যশীল থাকো, তখন আমি তোমাকে পুরস্কৃত করব জান্নাত দিয়ে। বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ। হাদিস 1101। মান্না বা মাশরুমের পানি চোখের রোগ নিরাময়ে সহায়ক। বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারি মুসলিম। হাদিস 1102। মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় কালো জিরায় আছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি ইবনে মাজা। হাদিস 1103। জ্বর জাহান্নামের আগুনের উত্তাপের খুবই নগণ্য একটা নমুনা, তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা বুখারি মুসলিম। হাদিস 1104। তোমরা জ্বরকে গালি দিও না, কামারের হাঁপড় যেভাবে লোহার মরিচা পরিষ্কার করে তেমনি জ্বর তোমাকে গুনাহমুক্ত করে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম ইবনে হিব্বান। প্রসঙ্গ রোগী দেখতে যাওয়া। হাদিস 1105। রোগীদের দেখতে যাও এবং সব যাত্রায় অংশ নাও, তাহলে আখেরাতের কথা বেশি বেশি মনে পড়বে। বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারি ইবনে হিব্বান। হাদিস 1106। আল্লাহর সন্তুষ্টির জন্যে যখন কেউ আপন ভাই বা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তখন একজন ঘোষক তাকে বলে, তুমি আনন্দিত হও, তোমার যাত্রা শুভ হোক, জান্নাতে তোমার মর্যাদা সুউচ্চ হোক। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি ইবনে মাজা আহমদ। হাদিস 1107। কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তখন সে আল্লাহর রহমতের ছায়ায় প্রবেশ করে। যতক্ষণ পর্যন্ত সে রোগীর সাথে থাকে ততক্ষণ পর্যন্ত সে রহমত দ্বারা পুরস্কৃত হতে থাকে। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ, হাদিস 1108। রোগীকে দেখতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ তুমি গুনাহমুক্ত হবে, সুস্থ হবে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, হাদিস 1109। যখন তুমি কোনো পীড়িতকে দেখতে যাও তখন তাকে সান্ত্বনা দাও এবং বলো তুমি সুস্থ ও দীর্ঘজীবী হবে। বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত, হাদিস 1110। রোগীকে দেখতে গেলে তার পাশে বসবে, মৃদু স্বরে কথা বলবে, সেখানে উপস্থিত কারো সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত, হাদিস 1111। রোগীকে দেখতে গিয়ে সেখানে বেশিক্ষণ বসে থাকবে না, অবশ্য কারো উপস্থিতি যদি রোগী বেশি পছন্দ করে তবে ভিন্ন কথা। বর্ণনাকারী সাইয়িদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহে, গ্রন্থনা মিশকাত, হাদিস 1112। যখন তোমরা কোনো রোগীর কাছে যাবে তখন ভালো কথা, ইতিবাচক কথা বলবে, নেতিবাচক কথা বলবে না, কারণ তোমরা তখন যা বলো ফেরেশতারা তার সাথেই আমিন বলেন। বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম মিশকাত, হাদিস 1112। ক, তুমি যখন কোনো রোগীকে দেখতে যাও তখন তার কাছে তোমার নিজের জন্য দোয়া চাইবে, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই। বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। প্রিয় শরীদ, রোগ নিরাময় প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মৌলিক সত্য খুব সরলভাবে উপস্থাপিত করেছেন এবং তিনি যথার্থ সত্য বলেছেন যে বিশ্বাস বা ইমানের পর মানুষের জন্যে স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। এবং তিনি বলেছেন যে তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, অতএব শরীরের হক ঠিকভাবে আদায় করো। আসলে আমাদের অধিকাংশেরই রোগগ্রস্ত হওয়ার, অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে শরীরের হক ঠিকভাবে আদায় না করা, অর্থাৎ শরীরের যত্ন ঠিকভাবে না নেওয়ার। আসলে অধিকাংশ মানুষ শরীরের যে যত্ন নিতে হবে যত্ন নেওয়ার গুরুত্বই অনুধাবন করেন না। শরীরের যত্ন তখন নেওয়া শুরু করেন যখন শরীর আর যত্ন চায় না। তারপরেও রোগগ্রস্ত হলে, অসুস্থ হলে একজন মানুষের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে সম্পর্কে বাস্তব সত্যের উপর তিনি আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আল্লাহ প্রতিটি রোগের নিরাময় পাঠিয়েছেন, অর্থাৎ এমন কোনো রোগ নাই যে রোগের নিরাময় নাই, যে রোগ ভালো হবে না। গবেষকরা পর্যবেক্ষণে দেখেছেন যে পৃথিবীতে যত জটিল রোগ আসুক সেই রোগ থেকে কেউ না কেউ ভালো হয়েছে, অর্থাৎ যিনি ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, তিনি যে কোনোভাবে হোক নিরাময়ের সূত্র লাভ করেছেন। আমরা কোয়ান্টামে বলি যে নিরাময়ের সূত্র খুব পরিষ্কার। এক হচ্ছে যে বিশ্বাস করতে হবে স্রষ্টার উপর, যে স্রষ্টা যে কোনো রোগ নিরাময় করতে পারেন। যেহেতু স্রষ্টা যে কোনো রোগ নিরাময় করতে পারেন এবং তিনি বলেছেন যে এমন কোনো রোগ নাই যার নিরাময় তিনি পাঠাননি, অতএব বিশ্বাসটাকে প্রবল করতে হবে এবং এর সাথে চারটি সূত্র প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা বলি ধ্যান, দোয়া, দান, দাওয়া। 75% রোগের জন্যে, এই রোগগুলো যেহেতু মনোদৈহিক, এর জন্যে আসলে দাওয়া বা ওষুধের কোনো প্রয়োজন নেই। ধ্যান, দোয়া এবং দান অর্থাৎ সাদাকা এই রোগগুলো থেকে নিরাময়ের জন্যে যথেষ্ট। বাকি 25% রোগ যেটা ব্যাকটেরিয়া ভাইরাস জনিত, ওষুধ বা সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়া জনিত, এই 25% রোগের জন্যে ধ্যান, দোয়া, দানের পাশাপাশি ওষুধ প্রয়োজন। তো আমরা সবসময় বলি কোন ডক্টরের কাছে যাবেন, যে ডাক্তার আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কম ওষুধ লেখেন। আর শরীরের হক যদি ঠিকভাবে আদায় করেন, আপনার অসুস্থতার পরিমাণ এমনিতেই অনেক কমে যাবে। আমরা আলোচনা করছিলাম শরীরের হক ঠিকভাবে আদায় করার, অর্থাৎ শরীরের যত্ন ঠিকভাবে নেওয়ার। কোয়ান্টামে আমরা যত্নায়নে 5টা সূত্র কাজে লাগাই। এক হচ্ছে দম, 2 হচ্ছে আহার, 3 হচ্ছে ব্যায়াম, 4 হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, 5 হচ্ছে ছন্দায়ন। দম তো আমরা বুঝি, যে নিয়মিত দমের চর্চা করা, প্রাণায়ামের চর্চা করা, ব্রিদিং এক্সারসাইজ করা। 2 হচ্ছে আহার, যে স্বাস্থ্যসম্মত পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা। 3 হচ্ছে ব্যায়াম, শরীরটাকে সবসময় কাজ দিয়ে রাখা, সবসময় কাজের মধ্যে থাকা। এবং ব্যায়ামের ক্ষেত্রে একটা সুন্নতের চর্চা যদি আমরা করি, তাহলে আমাদের প্রত্যেকের ফিজিক্যাল ফিটনেস অনেক বেড়ে যাবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই করতেন। সেটা হচ্ছে কর্ফাসা ভঙ্গিতে বসা। কর্ফাসা ভঙ্গির বাংলা নাম হচ্ছে বঙ্গাসন। আসলে এক চমৎকার উপকারী আসন, যেখানে বসে থাকাটাই ব্যায়াম। শুধু বসে থাকার মধ্য দিয়ে পা, হাঁটু, গোড়ালি, উরু, কোমর, নিতম্ব এবং তলপেটের যত অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের চমৎকার ব্যায়াম হয়, চমৎকার উপকার হয়। কর্ফাসা অর্থাৎ বঙ্গাসনের এই সুন্নত, একটি সুন্নত যদি আমরা নিজেদের জীবনে চালু করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে এটি যেরকম পুণ্যের হবে, একইভাবে আপনার সুস্থতার জন্যে এটি চমৎকার কার্যকরী একটি পদক্ষেপ হিসেবে, একটা চমৎকার অনুশীলন হিসেবে আজীবন চর্চা করতে পারবেন। যাতে উপকার এবং স্বভাব, সুন্নত পালনের স্বভাব এবং ব্যায়াম না করে বসে থেকেই ব্যায়ামের উপকার, দুই দিক থেকেই আপনি লাভবান হবেন, ইহকালেও পরকালেও। আমরা নিরাময় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এর সাথে আরেকটি পুণ্যের কাজ, যে রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ বা পীড়িত মানুষকে দেখতে যাওয়া, এটাও অত্যন্ত পুণ্যের এবং একটা বড় আমল। ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রধান হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে রোগগ্রস্ত অসুস্থ মানুষকে দেখতে যেতেন। এবং হাদিস শরীফে পরিষ্কার বলা হয়েছে যে একজন বিশ্বাসীর ওপর আরেকজন বিশ্বাসীর যে পাঁচটি অধিকার রয়েছে, তার একটি হলো সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার, রোগীকে দেখতে যাওয়ার, অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার সামাজিক ও আত্মিক গুরুত্ব এবং ইহকালীন ও পরকালীন গুরুত্ব কত, সেটা হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 308 নম্বর হাদিসে খুব সুস্পষ্টভাবে উঠে এসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসে বলা হয়েছে, মহাবিচার দিবসে মহামহিম আল্লাহ অনুযোগ করবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। অভিযুক্ত তখন আরজ করবে, প্রভু হে, তুমি তো মহাবিশ্বের প্রতিপালক, তুমি কিভাবে অসুস্থ হতে পারো, আমি কোথায় তোমাকে দেখতে যাব? আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে অমুক অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি? তুমি কি জানতে না যে তাকে দেখতে গেলে সেখানেই আমাকে পেতে? আসলে এই হাদিসে থেকে আমরা বুঝতে পারি, একজন অসুস্থ মানুষ, রোগী, সে সরাসরি আল্লাহর সান্নিধ্যে থাকে। আপনি যখন তাকে দেখতে যান, তখন শুধু সামাজিক মানবিক দায়িত্ব আপনি পালন করছেন না, আপনি আসলে আল্লাহর সান্নিধ্য লাভ করছেন। এবং এই বক্তব্যের প্রতিধ্বনি অন্যান্য হাদিসও আমরা দেখতে পাই। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত 1107 নম্বর হাদিসে পরিষ্কার বলা হয়েছে, কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তখন সে আল্লাহর রহমতে ছায়ায় প্রবেশ করে। যতক্ষণ পর্যন্ত সে রোগীর সাথে থাকে, ততক্ষণ পর্যন্ত সে রহমত দ্বারা পুরস্কৃত হতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধু অসুস্থ অনুসারীদের দেখতে যেতেন তা নয়, মদিনায় বসবাসরত ভিন্ন ধর্মাবলম্বীরাও অসুস্থ হলে তাদের বাড়িতেও যেতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ইহুদি বালক নবীজির সেবা করত, সে অসুস্থ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে তাকে দেখতে যান। তবে যখন রোগীকে দেখতে যাবেন, তখন আমাদের কয়েকটি শুদ্ধাচার মেনে চলা উচিত। এক হচ্ছে, সময় দেখে যাওয়া উচিত, পারতপক্ষে খুব ভোরবেলা, খাবারের সময় কিংবা গভীর রাতে রোগীর বাড়িতে উপস্থিত না হওয়াই বাঞ্ছনীয়। এবং সবচেয়ে ভালো হবে, কখন গেলে সুবিধা হয় এই সময়টা পরিবারের সদস্যদের কাছ থেকে আগে জেনে নেওয়া। দুই, যে রোগীর বাড়ি বা হাসপাতাল যেখানেই যান না কেন, বেশিক্ষণ বসবেন না। অবশ্য রোগী যদি আপনার উপস্থিতি বিশেষভাবে কামনা করে তাহলে আলাদা বিষয়, তা না হলে সাক্ষাতের সময়টা সংক্ষেপ করা, সালাম শুভেচ্ছা বিনিময় করা, এখন কেমন লাগছে জিজ্ঞেস করা, তার জন্য দোয়া করা এবং বিদায় নিয়ে ফেরত আসা। আসলে অনাকাঙ্ক্ষিত সময়ে রোগী দেখতে যাওয়া এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করার মতো বোকামি করে রোগীর মনে বিরক্তি সঞ্চার করলে তা তার অসুস্থতাকে আরও বাড়িয়ে দেওয়ার সামিল হবে। তিন নম্বর, রোগীর সাথে কি কথা বলবেন এটাও গুরুত্বপূর্ণ। তার পাশে বসুন, কেমন অনুভব করছে মৃদু স্বরে জিজ্ঞেস করুন, ভালো ও ইতিবাচক কথা বলুন, কোনো নেতিবাচক কথা বলবেন না, তাকে সাহস দিন, তাকে বলুন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন, দীর্ঘজীবী হবেন এবং এই রোগের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে গুনাহমুক্ত করবেন। কখনো রোগের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে রোগীকে পেরেশান করবেন না। সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে এর আগে এই রোগে কারা আক্রান্ত হয়েছে বা কত কষ্ট পেয়ে মারা গেছে এ জাতীয় ফালতু আলাপ করে রোগী ও তার পরিবারকে দুশ্চিন্তায় ফেলা। অতএব রোগীর সামনে বা রোগীর পরিবারের সাথে নেতিবাচক কোনো কথা বলবেন না, বরং রোগীর সাথে সম্পর্ক অনুসারে সুযোগ থাকলে ডান হাত দিয়ে তাকে স্পর্শ করুন, তার জন্য দোয়া করুন, হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, তুমি তার কষ্ট দূর করে দাও, তুমি তাকে নিরাময় করো, তুমি নিরাময়কারী, তোমার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই, তুমি তাকে পূর্ণ নিরাময় প্রদান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর জন্য এভাবেই দোয়া করতেন, সাহাবিরাও অসুস্থদের নিরাময়ে এই দোয়া করতেন। চার নম্বর, অসুস্থের কোনো ইচ্ছা আছে কি না সেটাকে জানা। সে যদি কোনো কিছু ইচ্ছা করে তাহলে সেটা পূরণ করতে সচেষ্ট হওয়ার এবং বিদায়ের আগে যাকে দেখতে গিয়েছেন তার কাছে দোয়া চাওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো রোগীকে দেখতে যাও তখন তার কাছে তোমার জন্য দোয়া চাও, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই। অতএব সবসময় যখন রোগীকে দেখতে যাবেন তার জন্য দোয়া করে এবং তার কাছ থেকে দোয়া চেয়ে তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। এতে রোগীর কল্যাণ পাশাপাশি আপনিও কল্যাণের ছায়াতলে, রহমতের ছায়াতলে থাকবেন। এবার সময় নিয়ে একটু অবলোকন করুন, রোগীকে দেখতে যাওয়ার ব্যাপারে আপনার আন্তরিকতা কতখানি। রোগীকে দেখতে গিয়ে আপনি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করার সুযোগ পান কি না। এবার সময় নিয়ে আপনার পরিচিত অসুস্থ যদি কেউ থাকে তার জন্য দোয়া করুন। এবার নিজের ও কারোর জন্য বিশেষ কোনো দোয়া থাকলে সেই দোয়ায় ডুবে যান। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন।
আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুক্রিয়া ও দোয়া। শুক্রিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখেরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি, অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরবর্তীগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখেরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্যে আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের উপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের উপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি, অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি, আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা দুঃখ কষ্টে আমি জর্জরিত, প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি, আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো, তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালী সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক, হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক, হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক, হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন।
পরম করুণাময়, আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।